آشاج مونے آمیو ہو جے جابو نائی کونو شمبو لامار نائی کونو شمبو لامار آمی کے مونے جابو
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیو پیو اسلامی بھائیرا اور مدنی چینل درشک شروتا آسن ہم محبت کے ساتھ درود شریف پاٹ کری الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ پیو پیو اسلامی بھائیرا اور مدنی چینل درشک شروتا الحمد للہ عز و جل আমাদের নতুন মাদানী মাস জিলহজ মাস আমাদের মাঝে আগমন করেছে, যে মাসের আশায় সকল আশিকানের রাসূল সকল মুসলমান অপেক্ষায় থাকে। কারণ এই মাসের মধ্যে সকল মুসলমানরা যাদের উপর হজ ফরজ হয়েছে এবং সকল মুসলমানদের ওইটা আশা থাকে যে কখন ওই পেয়ারা কাবা দেখব। যে পেয়ারা কাবার প্রথম যখন চোখ পড়ে তখন যে দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয় এবং যে পেয়ারা কাবাকে আমরা দিক নির্ধারণ করে আমরা সকলে নামাজ আদায় করি। এবং আলহামদুলিল্লাহ এই মাসে সকলেরও এটা আশা জাগে যে কখন মদিনা শরীফের মধ্যে যাব। এবং এই মদিনা শরীফ, যে মদিনা শরীফের মধ্যে সকল জাহানের দাতা সকল নবীদের সর্দার আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় রসুল রয়েছেন, তো আলহামদুলিল্লাহ সেই নূরানী মাস আমাদের মাঝে আগমন করেছে এই মদানী মাসের। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন অনুষ্ঠান বরকতময় দশটি রাত, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা দর্শক শ্রোতা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠান একে জিলহজ থেকে নয়ে জিলহজ পর্যন্ত এভাবে সরাসরি আপনারা আমাদেরকে দেখতে পাবেন, এবং যেদিন বৃহস্পতিবার ওই দিন হয়তো বা সাপ্তাহিক সুন্নতবার জিতেমা আপনারা সরাসরি দেখতে পাবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান নয়ে জিলহজ পর্যন্ত জারি থাকবে, আপনারা প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানের সাথে অবশ্যই থাকবেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন বিশেষ বিশেষত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে অবশ্যই আপনাদের কল ও এসএমএস নিব। দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমত আজকের অনুষ্ঠানের শুরুর দিকে যাওয়ার আগে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার উপর দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামত বরকাতুল আলিয়ায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালা, যে রিসালার নাম জিয়ায়ে দরুদ সালাম। এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত একটি খুব সুন্দর দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাব। সুবহানাল্লাহ দর্শক শ্রোতা, যে ব্যক্তি মাত্র সারাদিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে কাল ওই কিয়ামতের কঠিন দিনে আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলানোর সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রান্তীয় ইসলামী ভাইরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই নতুন অনুষ্ঠান বরকতময় দশটি রাতে আমাদের সাথে আরো মুবাল্লিগ দাওয়াত ইসলামীগণ রয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে কামাল ভাই রয়েছেন, কামাল আপনাকে আমাদের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের নাতকা ইসলামী ভাই আমাদের রমজান ভাই রয়েছেন, রমজানে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের ফারুক ভাই রয়েছেন, যে আমাদের ফারুক ভাইকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও বিভিন্ন লাইভের মধ্যে দেখতে পান, এবং আমাদের সম্মানিত হুজুর রয়েছেন কামাল ভাই। আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, অর্থাৎ মক্কা শরীফকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক শ্রোতা এবার যাব আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়েছি সেটার দিকে আলোচনা করার আগে, যখন আজকের আমাদের নতুন অনুষ্ঠান প্রথম অনুষ্ঠান, তো আমরা চেষ্টা করব আজকে নতুন প্রথম অনুষ্ঠানের কুরআনুল করিমের তেলাওয়াত অবশ্যই শ্রবণ করার জন্য। আসুন আমরা এবার যাব আমাদের ফারুক ভাইয়ের কাছে। জি ফারুক ভাই, মুক্তসর আমাদের আজকের কুরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরুর দিকে আমরা এগোবো ইনশাআল্লাহ।
দর্শক বৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। মনোযোগের সাথে শ্রবণ করব ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
শোনা শোনা, বুক ফেটে যায়।
সকলের মনের বাসনা, কখন দেখবো এই পেয়ারা কাবা আর কখন দেখবো সেই পেয়ারা মদিনা। আল্লাহ তাআলা আমাদের সকলের হকের মধ্যে পেয়ারা কাবা ও পেয়ারা মদিনা জীবন একবার হলেও সচক্ষে দেখার সে সৌভাগ্য নসিব করুক। দর্শক আলহামদুলিল্লাহ, আজকের আমাদের যে বিষয়টা নিয়েছি পবিত্র মক্কা শরীফ নিয়ে, অর্থাৎ মক্কাতুল মুকাররমা, আসুন আমরা আমাদের আজকের আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে এই বিষয় সম্পর্কিত বিভিন্ন মাদানীফুল শ্রবণ করে নিই। জি হুজুর কামাল ভাই, আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে বিষয়টা আমাদের আজকে প্রথম অনুষ্ঠানে বিষয় নিয়েছে আমরা মক্কাতুল মুকাররমা, এ বিষয়ে আপনি কিছু মাদানী করুন দর্শক শ্রোতার উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মক্কা শরীফ এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আমাদের নূরানি নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহর প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতের মধ্যে 53 বছর মক্কা নগরীতে অতিবাহিত
হয়েছে।
এই মক্কা শরীফ এর ফজিলতের মধ্যে আছে, একবার হযরত সাইয়্যিদা সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম ওনার সালতানাতে উনি সারা জগতের তৎকালীন বাদশাহ ছিল।
আচ্ছা,
জিন জাতি বাতাসে সব কারণে ওনার হুকুমত, ওনার সিংহাসন এবং বাহিনী নিয়ে উনি কোথাও উড়ে যাচ্ছিলেন। ওই উড়ে যাওয়ার সময় মক্কার পাশ দিয়ে চলে গেলেন, তখন এই বাইতুল্লাহ
মক্কা
কাবা শরীফ আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ইয়া বারিলাহি, তোমার নবীদের মধ্যে একজন নবী আমার পাশ দিয়ে অতিক্রম করলো।
আচ্ছা,
অথচ ওই নবী এখানে থামলো না, আমার এখানে নামাজও আদায় করলো না।
আমার এখানে এমনি তো আমরা কাবাকে কি গিয়ে নামাজ আদায় করি, কিন্তু ওই সময় তিনি কেন করেন না? এদের
মক্কার বাইতুল্লাহর একটা ফরিয়াদ, মানে উনি আমার পাশ দিয়ে গেল, এখানে তো থামতে পারতো, আমার এখানে তো নামাজ পড়তে পারতো। সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম এটা করে নাই, তো মক্কা শরীফ কেন্দ্রে ফরিয়াদ করলো মাওলার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ বলল বাইতুল্লাহকে, এই কাবা ঘরকে উদ্দেশ্য করে, এই কাবা তুমি কেঁদো না, তোমার কাবাকে কেন্দ্র করে অর্থাৎ হজ করা আমি আমার বন্দাদের উপর ফরজ করে দেব।
সুবহানাল্লাহ,
তুমি কান্না করিও না, আর তোমার দিকে মানুষ এমন ভাবে ছুটে আসবে যেভাবে ফাঁকি আপন বাসায় ফিরে যায়।
সুবহানাল্লাহ,
আপনি দেখবেন ফাঁকির জাগ অনেক বড় বড় জাগ, সন্ধ্যা হলে কি
কখন বাসায় যাবে, অনেক
ফিরে যাচ্ছে এরকম। আজকে যদি আপনি দেখেন মক্কার জমিনে অর্থাৎ বাইতুল্লাহ কাবা ঘর, একটা সেকেন্ড আপনি মানুষ বিহীন পাবেন না, সর্বদা মানুষের তাওয়াফে তাওয়াফ, মানুষ মানুষ, সারা দুনিয়ার মার্কাজ বাইতুল্লাহ, সারা দুনিয়ার চতুর্দিক থেকে
হাজারো লাখো মানুষের সমাগম,
লাখ লাখ মানুষ হাজির হচ্ছে কাবা ঘরকে তাওয়াব করার জন্য, দেখার জন্য, জিয়ারত করার জন্য। আর মালদার সবার উপর আল্লাহ এই কাবা ঘরের হজ করাটাকে ফরজ করে দিয়েছে। তো বোঝা যাচ্ছে কাবা এটা আল্লাহ তাআলার দরবারে খুব মূল্যবান একটা জিনিস, যে কাবা ঘর দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর বলা হয়।
সুবহানাল্লাহ,
এই বাইতুল্লাহ, আল্লাহ আরো ওই কাবা ঘরকে সান্ত্বনা দিয়ে বলতেছে এই কাবা তোমার নগরীতে অর্থাৎ এই মক্কা নগরীতে আমি আমার নূরাই নবীকে প্রেরণ করবো।
সুবহানাল্লাহ,
অর্থাৎ যখন কাবা কান্না করতেছে ওকে সান্ত্বনা বানিয়ে আল্লাহ শোনাচ্ছে, আর বলা হচ্ছে আমি এমন নবীকে তোমার কাছে পাঠাবো তোমার জমিনে, যে নবী সমস্ত নবীদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
সুবহানাল্লাহ,
আজকে বাস্তব এটাই, কাবা গড় আল্লাহর গড় বাইতুল্লাহ ঝাড়ায় যাচ্ছে। সবাই কেমন সৌভাগ্যবান যে কাবা গড়ে যেখানে একসময় কিছুই ছিল না,
বিধান ছিল
মানে হযরত সাইয়্যিদা ইসমাইল আরানবিয়ানা আলাইহিসসালাম কে এবং বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা নাকি যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মরু বনবাস যেটাকে বলে মরুভূমিতে রেখে আসে, তখন না পানি ছিল না জনবসতি ছিল এবং কি জানোয়ারও এখানে বসবাস করত,
মানে কেউ বসবাস করত,
একদম বিরান মরুভূমি। কিন্তু ওই মরুভূমি আজকে এত বিশাল আবাদ, যখন ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কলিজার টুকরা বিদ্যকালের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই মরুভূমির মধ্যে রেখে আসতেছে বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলার সাথে, তখন ওদের থেকে যখন আড়াল হয়ে গেলেন রেখে আড়ালে দোয়া করলেন, এই আল্লাহ এখানে কি কর বরকত দ, এখানে এই এলাকার লোক যারা আসবে তাদের সাথে ইনাদের কি মহাব্বত সৃষ্টি করে দাও, এদের জন্য ফল মূলের ব্যবস্থা করো। আপনি দেখবেন কাবা বাইতুল্লাহ মক্কা নগরীতে আপনি যখনই যান সারা বছরই যান না কেন, সব ধরনের ফল ফ্রুট এই বাইতুল্লাহ মক্কা নগরীতে বিদ্যমান।
সুবহান, মানে মক্কা শরীফের মধ্যে আসলে কামাল ভাই দেখা যায় যে আমরা যদি বলতে যাই মক্কা শরীফ যে এই মক্কা নগরী এত দামি কেন, প্রথমে আপনি যেটা বললেন যে আমাদের সকল নবীদের সর্দার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ হায়াত ওই মক্কাতুল মুকাররমায় অতিবাহিত করেছেন, এবং আরেকটি যেটা বললেন যে কাবা শরীফ ওই মক্কাতুল মুকাররমার মধ্যে রয়েছেন।
মক্কা শরীফ দামি হওয়ার আরো অনেক কারণের মধ্যে এটাও আছে, মক্কা শরীফের সিধা সিধা উপরে ফেরেশতাদের কাবা যেটাকে বাইতুল মামুর বলা হয়, ফেরেশতাদের কেবলা ওঠা আর মানুষের কেবলা কিয়ামত পর্যন্ত এই কাবা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
কাবার ফজিলত তো এত 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 কিতাবের মধ্যে আছে, একটা কেউ যদি নেকি করে 100,000 নেকি বরাবর, একটা গুণা করলে 100,000 গুণা, তাহলে বোঝা যায় আল্লাহ পবিত্র স্থানকে কত ভালোবাসে। গুণা যেন কেউ না করে, গুণা যদি করা হয় তাহলে 100,000 গুণা।
আসলে কামাল আপনি কয়েকটি বিষয় যেগুলো উল্লেখ করছেন আরো আমাকে আপনার কাছে আবার আসবে ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, এখন আমি যে বিষয়গুলা কামাল ভাই দিকে শ্রবণ করলাম, আমরা আপনার সকলে শ্রবণ করলেন যে মক্কাতুল মুকাররমা এটা দামি হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে যদি বলা যায় যেটা সর্বশ্রেষ্ঠ যেটা দামি হওয়ার কারণ সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমার মধ্যে কাবা শরীফ রয়েছেন, এবং এই মক্কাতুল মুকাররমার মধ্যে সকল নবীদের সর্দার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ হায়াত এই মক্কাতুল মুকাররমায় তিনি অতিবাহিত করেছেন। আর দর্শক শ্রোতা, এইভাবে আমরা ইনশাল্লাহ এই আজকে যে বিষয় রয়েছে মক্কাতুল মুকাররমা মক্কা শরীফ এটা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা ইনশাল্লাহ ওয়ালিকে দাওয়াত ইসলামী আমাদের ফারুক ভাই এসেছেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ, তার কাছে আমি একটি প্রশ্ন এটাও করব যে মক্কা শরীফ যেটাকে আমরা মক্কা শরীফ নাম হিসেবে জানি এটা কি শুধুমাত্র একটি নাম রয়েছে নাকি আরো বিভিন্ন নাম রয়েছে, এ ব্যাপারে আপনার বিভিন্ন মতামত
অনেক নাম রয়েছে। তার মধ্যে আমির দামাত বরকাতুল্লাহ আলী 10টি নাম উল্লেখ করেছেন, কিন্তু কোরআনে পাকের মধ্যে 5টি নাম একেবারে সরাসরি রয়েছে। যে কোরআনে পাকে যে 5টি নাম রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম নম্বর হচ্ছে মক্কা,
আচ্ছা,
যেটা আরবিতে বলা হয়, যেমন কোরআনের পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওহুল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা, যেখানে এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে মক্কার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে,
সুবহানাল্লাহ,
ওই বতনে মক্কা মক্কা শরীফকে বোঝানো হয়েছে। আরেকটি হচ্ছে বাক্কা, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক,
সুবহানাল্লাহ,
অর্থাৎ নিশ্চয় প্রথম ঘর হচ্ছে যা মানুষের জন্য বানানো হয়েছে, যেটা কোথায় রয়েছে, বাক্কাতে রয়েছে,
সুবহানাল্লাহ,
মক্কার অপর নাম হচ্ছে বাক্কা,
সুবহানাল্লাহ।
আরেকটি হচ্ছে বালাদ,
আচ্ছা,
লা উকসিমু বিহাযাল বালাদ, যে আল্লাহ তাআলা ওই মক্কা শরীফের কি করেছেন, কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমায় এই শহরের শপথ,
ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, কেননা এই শহরের মধ্যে আমার মাহবুব তশরিফ রেখেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তিনটা গেল, আরেকটা হচ্ছে উম্মুল কোরা। উম্মুল কোরা যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওলিতুনযিরা উম্মুল কোরা, যে উম্মুল মক্কাকে উম্মুল কোরাও বলা হয়।
আচ্ছা,
কিতাবের মধ্যে যে অন্যান্য নাম রয়েছে তার কয়েকটা হচ্ছে আল বালাদুল আমিন, আল বালাদা, আল কাদেসিয়া, আল বাইতুল আতিক, মাআদ, আর রসু, এই নামও কিতাবের মধ্যে রয়েছে। তার মধ্যে যে পাঁচটা কোরআন করিমের মধ্যে যে রওয়ায়েত রয়েছে তা অতি প্রসিদ্ধ রয়েছে, আর আমরা মক্কা শরীফ জানি। তো আসলে যে আজকে যে টপিকটা নিলেন মক্কাতুল মুকাররমা, এটার ফজিলত কি বলে, এটার সংক্ষিপ্ত ইতিহাস,
ইতিহাসের দিকে যদি যায় মানে মক্কাতুল মুকাররমার ইতিহাস কি, এ ব্যাপারে যদি কিছু বলেন।
আসলে মক্কাতুল মুকাররমা এটা দামি হয়েছে, আমার কামাল ভাই বলেছেন
জি জি,
যে এখানে কাবা রয়েছে। কাবা মানে আল্লাহ তাআলার ঘর, যেখানে মানুষ তাওয়াফ করে। শুধু মানুষ না, হযরত আদম আলাইহিসসালামের পূর্বে যে ফেরেশতারা তাওয়াফ করেছিলেন, যখন আদম আলাইহিসসালাম কে আদেশ দেওয়া হলো যে একটা ঘর নির্মাণ করে নির্দিষ্ট একটি স্থানে এবং সেটাতে তাওয়াফ করেন, যখন তাওয়াফ করতেছিলেন অদৃশ্য থেকে ফেরেশতারা বলল যে আমি আপনার, আমরা আপনার 2000 বছর পূর্বে এটার তাওয়াফ করেছিলাম।
জি জি, যেটা কামাল কিস করে বলছিলেন যে ফেরেশতাদেরও কাবা ওই স্থানে, ওই
ফেরেশতারাও এখানে তাওয়াফ করেছিলেন।
সুবহানাল্লাহ।
এই গড়ের
আল্লাহ,
যে আদম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালাম কে যখন সৃষ্টি করলেন, যখন বেহেশত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, তখন তো আরাফা নামক স্থানে, আমরা যেখানে ইয়ামুল আরাফা বলা হয়, আরাফা মানে পরিচিতি, যেখানে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের পরিচয় হলো দুনিয়াতে এসে। বেহেশত থেকে যখন দুনিয়াতে আসলেন তখন এই আরাফা নামক স্থানে দুজনের কি হলো,
পরিচিত হলো,
পরিচিত হলো, সাক্ষাৎ হলো। তখন আল্লাহ তাআলা যে আদম আলাইহিসসালামকে আদেশ দিলেন যেন এই ঘরের নির্মাণ করেন, আদম আলাইহিসসালাম যে কিতাবের মধ্যে রয়েছে কয়েকটা পাহাড় থেকে পাথর এনে এই ঘরের কি করেছেন, নির্মাণ করেছেন। নির্মাণ করে হযরত আদম আলাইহিসসালাম এই ঘরের তাওয়াফ করেছিলেন।
আল্লাহ।
এভাবে যেতে যেতে যখন আদম আলাইহিসসালাম প্রতি বছর জোড়া জোড়া কি হয়, সন্তান হয়, তো এক সময় এসে হযরত হাবিলকে কাবিল কি করলো, হত্যা করলো। কাবিলের হাতে হযরত আদম আলাইহিসসালামের পর কাবিলের হাতে কি ছিল, ক্ষমতা ছিল। এই যখন হাবিলকে হত্যা করলো তখন এই ক্ষমতাটা হযরত শীশ আলাইহিসসালামের কাছে আসলো। হযরত শীশ আলাইহিসসালামের পর থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত, এরপর যখন প্লাবন হলো তখন, এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে কাবা ঘরের
নির্মাণ হয়েছে। মাশাআল্লাহ।
আমরা তো শুনেছি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে ওনার ছেলে ওনার স্ত্রীকে রেখে চলে আসলেন, এর মাধ্যমে আমরা এই পর্যন্ত আমরা কাবা শরীফ দেখছি, কাবা শরীফের মানুষ তাওয়াফ করছে, এবং এখন তো লক্ষ লক্ষ হাজি সাহেবগণ অনেকে পৌঁছে গেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন,
এবং এই কেমন পর্যন্ত জারি
থাকবে।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম কিছু মক্কা শরীফের ইতিহাস সম্পর্কিত নিয়ে, অনেকে আপনারা আমাদেরকে স্মরণ করেছেন। জি, আবার কলের দিকে যাব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
নতুন অনুষ্ঠান বরকতময় দশটি রাত, অনেকে বলে থাকে মদিনা শরীফ নাকি নামাজ পড়লে বেশি সওয়াব, অনেকে বলে থাকে মক্কা শরীফ পড়লে বেশি সওয়াব, কোনটা সঠিক একটু জানালে মেহরবানি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে আপনাদের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
শরীফুল ইসলাম ঢাকা থেকে বলছি। আজকে নতুন অনুষ্ঠান বরকতময় দশটি রাত, আমি জানতে চাচ্ছি যে এই যে বরকতময় দশটি রাত, এই বরকতময় দশটি রাত আসলে কি কি?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অনেকে আমাদেরকে এসএমএস দিচ্ছেন যে আমি কুয়েত থেকে দেখতে পাচ্ছি। দর্শকতা আপনারা যারা আমাদেরকে কল করেছেন, যেমন ফারুক ভাই আপনার কাছে আসবো এ ব্যাপারে, যে প্রথমে যে কলটি এসেছে এ ব্যাপারে যদি কিছু মাথা নিতে আপনি দিতেন।
উনি প্রশ্ন করেছেন নামাজের,
জি জি, ফজিলতের দিক দিয়ে, মানে মক্কা শরীফের দুই রাকাত নামাজ পড়লে কেমন ফজিলত, আর যেটা মদিনা শরীফে নামাজ পড়লে কেমন ফজিলত।
যদি ইবাদতের দিকে তাকাই, যেমন হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সলাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু ইল্লা মসজিদুল হারাম। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়া, এটা অন্যান্য মসজিদে হাজার রাকাত নামাজের চেয়ে উত্তম।
উত্তম
ইল্লা মসজিদ আল হারাম, মসজিদে হারাম ছাড়া। তো মসজিদে হারামের নামাজ পড়লে কি ফজিলত রয়েছে? ওয়া সলাতুন ফি ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফ সলাতিন। আর মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়া অন্যান্য মসজিদে লক্ষ রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ। আচ্ছা ফারুক, তাহলে বুঝতে পারলাম যে মসজিদে হেরামের মধ্যে নামাজ পড়লে দুই রাকাত নামাজের লক্ষ গুণ, আর মদিনা শরীফের মধ্যে যদি ইবাদত দিকে তাকায় তাহলে হাজার গুণ। কিন্তু কাউল আপনার কাছে আসবো, যদি আমরা দেখি যে এইভাবে ইবাদত দিকে না তাকিয়ে যদি যদি এটা বলা হয় যে মক্কা শরীফ উত্তম বেশি নাকি মদিনা শরীফ উত্তম রয়েছে, এভাবে আপনার কাছে আসবো। আমাদের
এখন যদি বিষয় তো এটা না, বিষয় আজকের বিষয়,
জি, কিন্তু যখন আমার দর্শকরা প্রশ্ন করেছেন সাইবর সংক্ষিপ্ত আকারে
মহব্বতের জবাব যদি হয় তাহলে আলা হযরতের আশার দিকে যাওয়া লাগে, আও আও হাজিও শাহেন শাখা রওজা দেখো, কাবা তো দেখ চুকে কাবা কা কাবা দেখো,
আমাদের সুন্নতের শিয়ারব মনে পড়ে গেল, সেটা হচ্ছে কাবে কি আজমতু কা মুনকির নেহি হলে কি, কাবার আজমত কে কি করছি না অস্বীকার করছি না, কাবে কবি হে কাবা মেরে নবী কা রওজা,
সুবহানাল্লাহ,
কাবার কাবা হচ্ছে আমার নবীর রওজা,
সুবহানাল্লাহ।
আশিকদের জবাবের মধ্যে এটাই জবাব, আমার নবী আসার কানে তো কাবার মর্যাদা,
সুবহানাল্লাহ।
তো এমনি হাদিস শরীফ আছে, কেউ যদি এক রাকাত পড়ে বা একটা নেকি করে মক্কা নগরীতে বাইতুল্লার মধ্যে খানায় কাবার মধ্যে 1,00,000 নেকি, আর মদিনায় করলে 50,000 নেকি। কিন্তু আশিক যিনি উনি না মক্কা মদিনা দেখে, মাহবুব যেখানে আছে ওইটাই দেখে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো মক্কা শরীফের কদর তো অবশ্যই আছে,
অবশ্যই
মক্কা শরীফের কদর, মক্কা শরীফ অবশ্যই, তো মদিনা শরীফের কদর আমার নবীর সৎকা এটা বেড়ে গেছে,
সুবহানাল্লাহ।
আর মদিনার জন্য আল্লাহ রাসূলের হাদিসের খুলাসা আছে, আল্লাহ নবী স্পেশাল দোয়াও করেছেন মদিনার জন্য, আল্লাহ এখানে তুমি কি কয়েক গুণ অনেক গুণ বরকত
নাযিল করো।
তো সবার সমাধান একটাই, মক্কার মধ্যে 1,00,000 নাকি, মক্কার মদিনার মধ্যে 50 নাকি, আশিকদা মদিনাওয়ালাকে বেশি গ্রহণ করে থাকে।
আপনি যে শেখ বললেন কাবাকে কাবা মদিনা,
এটা তো হাজিদের জন্য আলা হযরত বলতেছে, যে হাজি তোমরা তো কাবা দেখেছো,
আচ্ছা
কাবার কাবা,
কাবার কাবা তো মদিনাই, কোথায় আসো মদিনায় আসো, এরকম একটা ঘটনা আছে। তো যখন মক্কা বিজয় হয়,
আচ্ছা
মক্কা বিজয়ের মধ্যে, মক্কা বিজয় হয়ে গেল রক্তপাতবিহীন, সাধারণ কমা সবার জন্য, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বিলাল যাও মক্কার সাদে কাবার সাদে উঠে যাও,
আচ্ছা
উঠে আজান দাও। এখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের সাদে উঠে গেলেন, অর্থাৎ কাবা শরীফের সাদে উঠে গেলেন। উনি যখন উঠে গেলেন, এখন বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মদিনায় ছিলাম তখন তো মক্কার দিকে মুখ করে আজান দিতাম, এখন তো মক্কা অর্থাৎ কাবা তো আমার পায়ের নিচে,
আচ্ছা
আমি এখন কোন দিকে তাকাবো,
না আগে তো হয়তো
আমি কাবাকে মুখ করে আজান দিতাম মদিনা থেকে, এখন কাবা আমার পায়ের তলে,
কোন দিকে এখন মানে উদ্দেশ্য,
আমি তো উপরে কাবা, এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোন দিকে তাকাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন, আমার দিকে তাকিয়ে
আল্লাহ
আল্লাহ আল্লাহ আলাইহির রহমাতুর রহমানের কালাম দেখেন কাবার, কাবা হচ্ছে নূরাই নবী সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি মোহাব্বত আশিক ইনি তো বাদকে বাড়াবে না, কারণ ইমানের জান তো সব কিছুর মূলে তো হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জি আসলে কামাল ভাই, আমি হয়তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আকারে তুলে ধরার কারণ হচ্ছে আমাদের সাথে কল করেছেন, তার উত্তর তার দিলকুশি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়টা তুলে ধরার সেই ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করছিলাম যে কাবারে কাবা মদিনা শরীফকে নিয়ে, ইনশাআল্লাহ দর্শকতা আমাদের আজকে যে অনুষ্ঠান যে বিষয় নিয়েছে মক্কা শরীফ, তার এই বিষয় নিয়ে আরো বিভিন্ন আলোচনা করব। তার আগে অনন্তশ্রোতা আমাদেরকে নাতের ফরমাইশে করছেন, অনেকে বিভিন্ন যে কাবা সম্পর্কিত না শরীফ শ্রবণ করার জন্য তারা আমাদেরকে SMS করেছেন। সংক্ষিপ্ত আকারে আমরা আমাদের রমজান ভাইয়ের কাছে যাবো, মুক্তিসর কাবা সম্পর্কিত নিয়ে আমাদেরকে রমজান ভাই একটা কালাম শ্রবণ করে দিতেন। জি রমজান ভাই।
Shri 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 Shri
জাহিন নবিল হামিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দর্শক শ্রোতা অনেকে আমাদেরকে এসএমএস করছেন, একজন ইসলামী ভাই রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করেছেন, বরকতময় দশটি রাত অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, দিদার তবু নবী দাওনা মোরে নাতি দয়া করে শোনাবেন। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানের, যদি আমরা চেষ্টা করবো অবশ্যই আপনার এই ফরমাইশ, আপনার এই অনুরোধ শোনানোর জন্য। অপর একজন ইসলামী ভাই মোহাম্মদ মুজাম্মেল, তিনি বলছেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ তাআলার এবং তার রসুলের হুকুম পালন করতে পারি, আমিন আমিন। এবং অপর একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাদানী চ্যানেল বাংলা এর নতুন অনুষ্ঠান বরকতময় দশটি রাত আমি দেখছি, অনেক ভালো লাগছে, কামাল ভাইয়ের কাছে প্রশ্ন, এই মাস থেকে আমাদের জন্য শিক্ষা কি? জি কামাল ভাই, এর উত্তর যদি আপনার কাছে সরাসরি যদি আমাদের সুস্থতা পেয়ে যেত, এই যে বরকতময় মাস আমাদের মাঝে আগমন করেছে, জিলহজ মাস, এই মাস থেকে আমরা বিশেষভাবে কি কি শিক্ষা নিতে পারি, সংক্ষিপ্ত আকারে কিছু বিষয়ে তুলে ধরতে?
যদি সবচাইতে বড় শিক্ষা যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে কোরবানি করি, পশুর গলায় ছুরি দিই, এটা তো মালের কোরবানি।
আচ্ছা,
যেভাবে পশুকে জবে করি ঠিক অনুরূপ ভাবে যদি বান্দার কাছে এই ধরনের পশুত্ব কোনো মনোভাব থাকে,
আচ্ছা,
এগুলাকে কোরবানি করি,
ত্যাগ করে দিই।
ত্যাগ, যেমন ধরেন হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়ার জন্য আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিলেন, নিজের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখানে এই মাসের শিক্ষা এক। দ্বিতীয়, ইসমাইল আলাইহিস সালাম নিজের বাপের সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন, গলার উপর ছুরি চালাতে রাজি হয়ে গেলেন।
আল্লাহ,
অর্থাৎ সন্তান বাপের খুশি করার জন্য বাপের উপর আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ সেটাকে পূর্ণ করার জন্য বাপকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। আর এদিকে বাপ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে পালন করার জন্য বৃদ্ধকালের প্রাপ্ত সন্তানকে জবে করে দিচ্ছে।
সুবহানাল্লাহ।
এখানে আমাদের শিক্ষণীয় এটা, কুরবানির মাস থেকে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মাল দেব, জীবনের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করি। দুনিয়ার নাজ ও নিয়ামত যদি বুক করি, মাওলার সন্তুষ্টির জন্য যদি এই নাজ নিয়ামত কুরবানি না করি, তাহলে এই জিলহজ মাসের শিক্ষা থেকে আমরা মনে হয় মেহরুম হয়ে যাব। আজকে আমরা অনেকে গুণকে ত্যাগ করতে পারি না, কুরবানি দেওয়া লাগবে, অনেকে অলসতাকে কুরবানি দেওয়া লাগবে, কারণ অলসতার মধ্যে একবার সম্ভব না। ঠিক প্রতিটি মুহূর্তে যদি আমরা দেখেন, ভোগের নাম সুখ নয়, ত্যাগের নামে সুখ,
সুখের
আর ত্যাগের মধ্যে মুমিন এই দুনিয়া তার জন্য এই জন্য কারাগার বন্দিখানা বলা হয়েছে, এখানে তার প্রতিটি মুহূর্ত ত্যাগ ত্যাগ ত্যাগ,
অবশ্যই
কুরবানি
ইসলাম মানে আসলে
সবাই করতেছে। যেমন আপনি ধরুন এখানে যারাই আছে, এখন বর্তমান এই সোসাইটির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দাকারী বা সুন্নতকে পালনকারী বা সুন্নতকে আঁকড়ায় ধরা খুব কঠিন, চতুর্দিক থেকে কথা শোনা লাগে, এই শোনাটাকে সবর করা, গ্রহণ করে নেওয়া, এর থেকে বড় কুরবানি আর কি আছে? সবাই একদিকে আশিকের রসুল এক
গুণ সুন্নতের আমল করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে।
এই দ্বিতীয়, এই কুরবানির মাস থেকে যেটা বেশি শিখা যায়, বেশি শিক্ষার বিষয় সেটা হচ্ছে এই কুরবানির মাস, এই জিলহজ মাস শেষটা কুরবানি, আবার আড়াই মাসের প্রথমটাও কুরবানি, তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু শেষ প্রতিটি মুহূর্ত কুরবানি, শুরু কুরবানি দিয়ে শেষ, মুসলমানকে ত্যাগ করতে হবে। নাজ ও নিয়ামত দুনিয়ার যত ধরনের গুণা ভরা সুখ আছে এগুলোকে ত্যাগ করার নাম হচ্ছে আসল কুরবানি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আর দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী কামাল ভাই থেকে, দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন আমরা এই মাস থেকে কি শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা। মূল কথা বলতে গেলে নিজের হোয়াইশ, নিজের মানে মনের আকা আকাঙ্ক্ষা আল্লাহ তা রসুল সাল্লাহ আলী ইসলামের সন্তুষ্টির জন্য ত্যাগ দিয়ে দেবো। আল্লাহ তালা আমাদেরকে ত্যাগী হওয়ার, নিজের মানে ইশার করার, ত্যাগ দেওয়ার সে সুবাক আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক। যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
জাহিরুল ইসলাম, আপনাদের এই নতুন অনুষ্ঠানটি বরকতময় দশটি রাত অনুষ্ঠানটি আমি দেখে অনেক ভালো লাগতেছে, আমি একটি নাচ শুনতে চাই।
জি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে একটি নাচ শুনিয়ে দেওয়ার জন্য। অনেক ইসলামী আমাদেরকে আবার SMS করছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, মাদানী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান বরকতময় দশটি রাত দেখে ভালো লাগতেছে, আমার মা বাবার এবং আমাদের পরিবারের সবার বেহিসাব মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি, আমিন। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সকল পরিবারের সদস্যবৃন্দকে বেহিসাব এবং আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুক। তিনি নাম লিখেছেন মোহাম্মদ তৌহিদ, কর্ণফুল চট্টগ্রাম থেকে আমাদেরকে SMS করেছেন। আলহামদুলিল্লাহ আজকের আমাদের যে অনুষ্ঠানের বিষয়টা নিয়েছিলাম মক্কাতুল মুকাররমা, আসলে এবার আমরা আমাদের ফারুক ভাই থেকে এই মক্কাতুল মুকাররমা বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করে নি। জি ফারুক ভাই,
যে মক্কাতুল মুকাররমার ফজিলতের মধ্যে রয়েছে, আমরা এটা যদি হাদিসের পাখি থেকে লক্ষ্য রাখি,
আচ্ছা,
যে মক্কাতুল মুকাররমার কেমন ফজিলত, কেমন গুরুত্ব, কেমন মর্যাদা রয়েছে, এই দশটি বর্তমান দশটি রাত, দশটা তো টপিক নিয়েছেন, আমরা তো আজকে যে টপিক এই টপিকের উপর কিছু আলোচনা করি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা কয়েকটা দৃষ্টিকোণে দামি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত হয়েছে মক্কাতুল মুকাররমায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুকুম হলো যে হিজরত করার, মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন হিজরত করার হুকুম হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে চলে যাচ্ছেন,
আচ্ছা,
নিজের মাতৃভূমিকে ছেড়ে,
আল্লাহ,
নিজের জন্মস্থানকে ছেড়ে যখন চলে যাচ্ছেন, আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর হুকুমে চলে যেতে হচ্ছে, এদিকে অন্তরের মধ্যে মাতৃভূমির প্রেম, মাতৃভূমির মহাব্বত, যেই স্থানে জন্মগ্রহণ করেছেন, যে স্থানে বিলাদত হয়েছেন, ওই স্থানের কেমন মহাব্বত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মক্কাতুল মুকাররমাকে উদ্দেশ্য করে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ,
আচ্ছা,
এই মক্কা, আল্লাহর শপথ করে বলছি, এই মক্কা হচ্ছে উত্তম জায়গা, উত্তম জমিন, ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ তাআলারও প্রিয় এই মক্কা শহর, সুবহানাল্লাহ, কেননা এই মক্কাতে আল্লাহ তাআলার ঘর কাবা রয়েছে, আর এই মক্কাতে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত হয়েছে,
সুবহানাল্লাহ।
তোমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউলা ইন্নী উখরিজতু মিনকা মা খরাজতা, হে মক্কা, যদি তুমি আমাকে বের করে না দিতে তাহলে আমি বের হতাম না। তো মক্কার যে কাফির, মক্কার যে মুসলিমরা, কাফিররা আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, এই জন্য আমার নবী যখন এই মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে যখন চলে যাচ্ছেন মক্কার প্রতি, জন্মস্থানের প্রতি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম মহব্বতের প্রকাশ পেয়েছে। আসলে ফারুক ভাই, এটা এখান থেকে কিন্তু এক তো মক্কাতুল মুকাররমার অনেক গুরুত্ব এটা প্রকাশ পেয়েছে, তার পাশাপাশি প্রত্যেকটা মুসলমান বান্দার জন্য এটা একটা শিক্ষা, যে নিজের দেশের, নিজের মাতৃভূমির প্রতি মহব্বত। কামাল ভাই, এ ব্যাপারে, নিজের দেশের মাতৃভূমির প্রতি মহব্বতের ব্যাপারে আমাদের কতটুকু নিজের মাতৃভূমির প্রতি মহব্বত হওয়া চাই, এ ব্যাপারে যদি কিছু বিষয়।
এমনি তো আছে কিতাবের মধ্যে মাতৃভূমির ভালোবাসা ইমানের অঙ্গ আছে একটা, এটা ঠিক আছে, এটা অনেক বিষয়। মক্কা মুকাররমা থেকে হিজরত এটাও আছে, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গিয়েছে, ইসলামের সুফল সারা দুনিয়ায় পৌঁছে গেছে,
সুবহানাল্লাহ।
দেখেন, ইসলামের জন্য, দিন ইসলামের জন্য ত্যাগ হিজরতের একটা অংশ। তো আমাদেরকে এখানে শিক্ষা আছে যে আমরা যদি সফলতা চাই ইসলামের জন্য, আমাদেরকেই পন্থাগুলা অবলম্বন করা, সফর করা,
নিজের
দাওয়াতের জন্য বেরিয়ে যাওয়া,
নিজের
আল্লাহর পথে না, হিজরতের মতলব হচ্ছে একেবারে চলে যাওয়া।
আচ্ছা,
আল্লাহর এই জগতের মধ্যে বর্তমান যে দীন ইসলাম আমরা চতুর্দিকে দেখতেছি না, যিনি বিদায় হজ্জের বাসনে অর্থাৎ যে যেদিকে চলে গেছেন, ওরা আর ফিরে আসে নাই, ওরা একেবারের জন্য হিজরত করছে বিদায়, আর ওলিয়াল্লাগণ আরব দেশ থেকে বিভিন্ন দেশে হিজরত করেছে বিদায়, আজকে ভারতবর্ষ বলেন, সারা দুনিয়া বলেন, ইসলামের পতাকা উঠতেছে। তা বোঝা যাচ্ছে হিজরতের মধ্যে অনেক হিকমত আছে, এবং হিজরতের মধ্যে ইসলামকে মজবুত করার সহজ পন্থ আছে, ইসলামকে প্রচার করারও কি সহজ রাস্তা আছে। আমরাও এই নেকি দাওয়াত এক শহর থেকে আরেক শহরে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক দেশ থেকে আরেক দেশে এই কাজটা যদি জারি রাখি, ইনশাল্লাহ ইসলাম বুলবালা হবে, অর্থাৎ ইসলাম দিন দিন বৃদ্ধি পাবে, নবীর সুন্নাহ জিন্দা হবে এবং বদমাশাব দূর হবে।
এবং আপনি যে বলছেন এরকম একটা বিষয়, তো দাওয়াত ইসলামী থেকেও কি এ ধরনের কোন
ইসলামী আলহামদুলিল্লাহ দেশ থেকে দেশান্তরে মাদানী কাফেলা সফর করে থাকে।
আচ্ছা,
ইসলামী ভাইয়েরা এক এলাকা থেকে আরেক এলাকায় মাদানী কাফেলা নিয়ে কেন সফর করে? দিন ইসলাম শিখবে, অপরকে শিখাবে, সুন্নত যত প্রচার হবে বদমাজাব তত দূর হবে। এটা সহজ পন্থা হচ্ছে আনা আসা যাওয়ার মধ্যে, সফরের মধ্যে এক জায়গা থেকে আর জায়গায় ঘর থেকে বেরোতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কিন্তু মক্কা নগরীতে না, উনি আরেক শহর থেকে আসছে। এভাবে আপনি দেখেন প্রত্যেকের
নবীর
অবস্থান, একদিকে উনি চলে গেছেন, একদিকে যেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম মক্কা, কিন্তু এখন আরামগা কোথায়? মদিনায়। প্রায় মক্কা থেকে মদিনায় প্রায় 450 কিলোমিটারের কম বেশ দূরত্ব রয়েছে। ঠিক অনুরূপ ভাবে এই ধরনের অবস্থান আপনি সব মেজরিটি নেককার আল্লাহওয়ালা আল্লাহর মকবুল ওলি আল্লাহ সাহাবা একরাম নবীদের এই অবস্থা তো রয়েছে, এক স্থান থেকে অন্য স্থানে কি করা, সফর করা, এটার মধ্যে তো ইসলামের উন্নতি আর উন্নতি।
আমরা তো আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছরের এই জিন্দেগি যখন আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাতৃভূমিকে মহাব্বত করেছেন, দ্বীনের জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য তিনি হিজরত করেছেন, দাওয়াত ইসলামী আমাদেরকেও যে সফর করার মন মানসিকতা দিয়েছেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আমাদের নিজের মাতৃভূমিকে কি করি ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি, দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করি, আমরা এমন কোনো কাজ না করি যেন দেশের ক্ষতি হয়। দেশের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি হওয়া, যদি দেশে কোনো ক্ষতি হয় তাহলে এটা নিজেরও ক্ষতি হবে।
অবশ্যই
আমরা যদি এমন কাজ করি যে কাজ দেশের আইনের বা দেশের কল্যাণের, দেশের উন্নতির বহির্ভূত কাজ, তাহলে এমন কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
অবশ্যই
এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় যেন আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। যদি আমরা
কমলাই বললেন না যে ইমানের একটা অঙ্গের মধ্যে এটাও
ভালোবাসা, আপনি মুখে ধারণ করলেন কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন না, তাহলে তো হবে না। এই জন্য বহিঃপ্রকাশ করি, দেশের উপকার হয়, জাতির উপকার হয়, দশের উপকার হয়, আমার কারণে যেন কেউ কষ্টের মধ্যে না
পড়ে
এটাও দেখি, এটা হচ্ছে আসল কাজ। এখন আমি মুখে বললাম আমি আমার দেশকে ভালোবাসি কিন্তু দেশ বিরোধী সমস্ত কাজ করি, তাহলে এটা কেমনে হলো?
আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দেশপ্রেমী বান্দা বানিয়ে দিই, আমিন। আর দর্শক শ্রোতা, আমরা আবারও চেষ্টা করবো, আপনারা যারা আমাদেরকে কল করছেন, SMS করছেন, এক ইসলামী ভাই SMS করেছেন যে বরকতময় 10টি রাত, আজ 10টি রাতের আলাদা কি ফজিলত আছে, আমার জন্য দোয়া করবেন, আমি জাইজ আমার জাইজ আশা যেন পূরণ হয়, আল্লাহ তাআলা আপনার সকল জাইজ আশাকে কবুল করে দিক, আমিন। যে আমরা আবারও কলের দিকে যাব, যারা আপনাদের কল করছেন, SMS করছেন, চেষ্টা করবো আপনাদের কল SMS উত্তর দেওয়ার জন্য। যে আমাদের কল শুনিয়ে দিন।
শিকুর রহমান চট্টগ্রাম রাজন গহির থেকে বরকতময় 10টি রাত অনুষ্ঠান আমার টেলিভিশন লাইভ দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। আমার একটা আরো ছিল যে কামাল ভাইয়ের সাথে দয়া করে নবীর মহিনাতে শুনতে চাই।
আসুন আমরা এই বিষয়টা নিয়ে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রতিদিন চেষ্টা করবো 1 থেকে 9 জিলাস অনুষ্ঠানের মধ্যে এক একটা সেগমেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার জন্য একটি মাদানী গুলদস্তা রয়েছে। আসলে আমাদের সময় সংক্ষেপ, তাই পাশাপাশি আমরা এই মাদানী গুলদস্তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে আমাদেরকে ওই মাদানী গুলদস্তা চালিয়ে দিন।
কেউ জমির জন্য টাকা জমালো অথবা কন্যার বিয়ের জন্য টাকা জমালো, তো এমন সময় হজের ফর্ম পূরণ করা হচ্ছে, তখন তার উপর হজ ফরজ হবে যদি ওই টাকা নিজের মালিকানায় থাকে। সন্তানের বিয়ের জন্য টাকা জমালো আর ওই টাকা দিয়ে আসবাবপত্র কিনে সন্তানকে দিয়ে দিল,
ঠিক আছে,
স্বর্ণ কিনে দিয়ে দিল, আর এ ধরনের স্বর্ণ আসবাব ইত্যাদি সন্তানদেরকে দেওয়া হয় না।
জি জি,
তবে বিয়ের সময় দেওয়ার প্রথা আছে।
আচ্ছা,
আমাদের এখানে এরকম প্রথা আছে, তো মা বাবাকে এর মালিক হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এরপরও যদি কেউ দিয়ে দেয় তাহলে সেটা নিজের মালিকানায় থাকে না। তারপর যদি হজের মৌসুম আসে, এমন সময় আসে যখন হজের ফর্ম পূরণ করা হচ্ছে, তো তার কাছে আর্থিক সক্ষমতা নেই, তাই তার উপর হজ ফরজ হবে না। কিন্তু ওই টাকা যদি নিজের মালিকানায় থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত মালামাল ক্রয় করে আর তার সম্পদ এত পরিমাণ হল যে হজ ফরজ হবে, তো এমন অবস্থায় হজে যেতে হবে।
মাদারিকুল্লাহ আলহামদুলিল্লাহ শ্রবণ করলাম। আসলে আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা খুব বলতে গেলে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে এটা অনেক মহামারী আকারে ছড়িয়ে গিয়েছে। আসুন আমরা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু মাদ্রাসা আমাদের কামাল ভাই থেকে নিয়ে নিব। যে কামাল ভাই, আমরা শ্রবণ করলাম যে আসলে অনেকে এমন রয়েছে তার কন্যা সন্তান রয়েছে দুইটি তিনটি, অথবা কোন একটা কারণে বিভিন্ন তার আশা রয়েছে যে আমি এত তালা বিল্ডিং করবো এটা এটা এটার জন্য। দেখা যায় সে এখন তার মালিকানায় টাকাগুলো রয়েছে, এমন একটা সময় আসলো যে টাকাগুলাতে সে মানে এগুলো জমাতে জমাতে নিসাব পরিমাণ সমান সম্পদ তার হয়ে গেল, এখন তার উপর হজ ফরজ হয়ে গেল, কিন্তু সে এখন হজ করছে না, কারণ তার মেয়েকে বিয়ে দিতে হবে, তার মেয়েকে তার মেয়ের শ্বশুর বাড়িতে বিভিন্ন বলতে গেলে যা আমাদের সমাজে বর্তমানে দেখা যায়।
আসলে বাস্তবে বেশিরভাগ মানুষ ইলমে দ্বীনের দূরে হওয়ার একটা বড় ক্ষতির কারণ, ইলমে দ্বীন থেকে দূরে থাকার এই ক্ষতিটা কি, হজ কার উপর ফরজ প্রথমে এটা জানা দরকার আছে।
অবশ্যই
অনেকে বলে হজ তো তার উপর ফরজ, যে বড় পয়সাওয়ালা মাল দাঁড়িটা সেটা। আসলে হজ ফরজ হয় হজের নিসাব যেটা বোঝায়
নিসাব পরিমাণ না,
নিসাব পরিমাণ জাকাতের পরিমাণ না।
আচ্ছা,
সারা বায়ের না তোলা চান্দি হলে বা স্বর্ণ হলে সারা সাত এটা না নিসাব।
আচ্ছা,
অর্থাৎ হজ তখন ফরজ হয়ে যে একজন বন্দার অর্থাৎ এই বাংলার জমিন থেকে মক্কা যাওয়া আসার খরচ বর্তমানে মনে করেন 3 লাখ সাড়ে 3 লাখ টাকা। আর সেই 43-45 দিন যদি এখানে না থাকে, ওই না থাকার গড়ের ব্যাকআপটা অতটুকু সম্পদ যার হয়ে যায় তার উপর হজ ফরজ হয়ে যায়। এখন আপনি দেখবেন কারো ব্যাংকে 4 লাখ টাকা 5 লাখ টাকা আছে, অটোমেটিক তার উপর হজ ফরজ হয়ে
যায়।
এখন সে বলে আমি এই টাকাটা রাখছি এই গুলদস্তার যেটা মূল বাসি আমি আমার মেয়েকে বিবাহ দেব। অনেকে বলে মেয়ে বিবাহ দেওয়া আগে ফরজ, না মেয়ে বিবাহ দেওয়া আগে ফরজ না। আপনার কাছে হজে আসা যাওয়া পরিমাণ সম্পদ হয়ে গেছে, এখন আপনার উপর ফরজ হজে যাওয়া, হজ করে আসা। হজের জন্য বয়স সীমা নির্ধারণ নাই, বালিক হওয়ার পর থেকে যখনই আপনি এই আসা যাওয়ার খরচ ওখানে অবস্থানের খরচ যেটা দরকার অতটুকু টাকার পরিমাণ মালিক আপনি হয়ে গেলেন, আপনার উপর হজ ফরজ। এখন আপনি বলেন না আমি এই টাকাটা রাখছি আমার ছেলের বিয়াতে খরচ করব, আমি এই টাকাটা রাখছি 20-30 লাখ টাকা আমি একটা বিল্ডিং ফ্ল্যাট বাড়ি বানাবো বা আমি কোনো একটা কাজে লাগাবো, না কাজ পরে, প্রথমে হজ ফরজ। যদি হজটা ফরজ যদি আমি লেট করি বা দেরি করি, আল্লাহ না করুক যদি ইনকাম পয়সা যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে আমার উপর ফরজটা রয়ে
যায়। এই অবস্থাতে আমি কবরে চলে যাই।
দেশের কুলাসা যারা হজ করে না তারা কি ইহুদি হয়ে মরলো না নসরা হয়ে মরলো, অর্থাৎ ইমানের খতরা আছে।
আল্লাহ,
এখন আপনি যদি দেখেন বেশিরভাগ মানুষের ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে কি বলে ইন্স্যুরেন্স এর মধ্যে ডিপোজিটের মধ্যে বিভিন্ন ধরনের টাকা আছে, কিন্তু সে যাচ্ছে না। এমন সময় যায় যখন তার শরীরটা কাজ করে না, যখন তার শরীরে এনার্জি নাই,
মানে
আমি সব গুছাই নিলাম হজ ফরজে মনে করো আজ থেকে 20 বছর আগে শক্তি ছিল সামর্থ্য ছিল তখন করে নাই, এই 20 বছর পরে যাই করে এখন কি করবো, শরীর কুলাইতেছে না এটা সেটা না।
মানে আমি এখন নজবান রয়েছে এখন পরিবার এগুলো যা করার করে নি।
অনেকে বলে আমার বাপ করে না আমি কিভাবে করব। ভাই আপনার বাপের কাছে যদি ওই হজের পরিমাণ টাকা না থাকে আপনার বাপের উপর ফরজ হয় না হজ। অনেকে বলে আমার মা করে নাই আমি কিভাবে করব,
নিজে না করে মা বাবাকে করে নাই।
তোমার মাকে উমরা করো বা এটা করো সেটা করো, ভাই ওয়েলকাম, মা বাপকে করান মানা নাই, কিন্তু প্রথমে যদি যার উপর ফরজ ফরজ আদায় করুক। তো এই জন্য আজকে আমাদের সমাজে দেশে যে একটা ভাইরাস হয়েছে, বেশিরভাগ কন্যার বাপ যারা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা জমা করিয়ে রাখে, ও ভাই ওগুলাকে পরিহার করেন, ওই টাকাগুলাকে দিয়ে প্রথমে আপনি কি করেন যৌতুক দেওয়াকে পরিহার করেন, প্রথমে আপনি আপনার ফরজটা কি করেন আদায় করেন, কি যেটা
ফরজ হয়েছে আমার উপর
এটা করেন, তাহলে হতে পারে এই নিয়ামত মনে হচ্ছে আমার টাকা চলে যাবে, না আল্লাহর রাস্তায় খরচ করলে টাকা কমে
না, আমাদের 3 লক্ষ 4 লক্ষ খরচ হয়ে যায়,
আল্লাহর রাস্তায় খরচ করলে টাকা কমে না, আল্লাহ বরকত দেয় বাড়িয়ে দেয়। আমাদের হতে বিশ্বাসের অভাব, ভরসার অর্থাৎ তাওয়াক্কুলের অভাব। তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী জেনে দর্শক আছে, আমার অনুরোধ থাকবে, শক্তি সামর্থ্য যখন আছে হাত ও হাত কি করে নি,
হজ করে,
হজ করে নি। এটা বিয়া বা মেয়ের বিবাহ বা নিজের বিবাহ বা ছেলের বিবাহ বা ঘর নির্মাণ বা জায়গায় করা করব, এটা কোনো বাহানার জন্য যেন লেট না করি। এক কথায়
আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ করার, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে বিভিন্ন বাহানা না দেখে, বরঞ্চ হজ আমাদের ফরজ হয়ে গিয়েছে সে হজ আমি করিনি। কেননা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শ্রবণ করলাম, যে হজ করে না তার ইমান, যে সে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে কিনা এটার কোনো মানে ভরসা নাই বলা হয়েছে যেটার মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার সে সৌভাগ্য দান করুক। আর দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসে গিয়েছি, শেষ পর্যায়ে আসুন আমরা আমাদের মুবালিকের দাওয়াত ইসলামীগণ থেকে কিছু মাদানী প্রস্তাবন করব। এবং অনেক বলতে গেলে দুঃখের সাথে বলতে চাচ্ছে, এবং হয়তো আমরা অনেক দর্শক আমাদেরকে কল করেছেন এবং এসএমএস করেছেন না শরীফ শোনানোর জন্য, কিন্তু আমাদের আসলে সময় খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে আজকের অনুষ্ঠান আমরা আপনাদের এসএমএস না শরীফের ফরমাইশ অনুরোধ পূরণ করতে পারছি না। ইনশাল্লাহ আগামীকালও আমাদের একই সময় আমাদের সাথে থাকুন, চেষ্টা করবো অবশ্যই আপনাদের সেই এসএমএস এর উত্তর দেওয়ার জন্য। শেষ পর্যায়ে আসুন আমাদের কামাল ভাই থেকে
একটা কথা ফেলাস করি, আমি ভুলে গেলাম পিছনের কথা।
আচ্ছা,
অনেকে বলে আমি আমার মেয়ের কুশিতে সব দিচ্ছি, কুশিতে 8 লাখ 10 লাখ 12 লাখ খরচ করে কুশিতে মেয়ের শ্বশুর বাড়িতে। আমি তাদেরকে বলবো, মেয়ের কুশি দেখবেন না মাওলার হুকুম দেখবেন? মেয়ের কুশি এটা শরীয়তে আপনার জন্য ফরজ করে নাই, ওয়াজিবও করে নাই, কিন্তু মাওলার হুকুম ফরজ। এই জন্য আমরা মেয়ের কুশির জন্য এটা সেটা এই কুসংস্কার সব ফেলে দিই। আল্লাহ, আমার খরচ করার ফল যা যা আমি টাকা সঞ্চয় করলাম, যদি আসা যাওয়ার মতো 3.5-4 লাখ আমার হয়ে গেল, তার ফরজ প্রথম যে ফরজটা হজ ওটা আদায় করি আগে, একবার, বারবার না, একবার জীবনে একবার,
একবার তো করা অবশ্যই।
এখন আপনি যদি বলি না এটা আমার মেয়ের কুশির জন্য রাখছি, সে বড়টার জন্য করলাম কি বলবো, ভাই আপনি ভুল করছেন আগের বার, তাই বলে কি দ্বিতীয়বার ভুল করবেন? না, আমার জবাব আমাকে দিতে হবে, আমাকে একা আমার মিজানের পাল্লার জবাব, আমাকে আমার সব ইয়ানফসি ইয়ানফসি। এই জন্য নিজের লাভ পাগলও বুঝে আল্লাহ বুঝার তো বিদ্যা।
আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার এবং হজের যে আহকাম রয়েছে সেগুলো মানার, এবং আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে মক্কাতুল মুকাররমা নিয়ে দিয়েছি, যা কিছু আমরা শ্রবণ করলাম তার উপর নিজেও আমল করার এবং অন্যকে নেকির দাওয়াত পৌঁছানোর সে সৌভাগ্য নসিব করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
ওরক আশা জীবনে আ